الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাম এর ঘটনাবলী অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আবারও একবার হাজির হয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামের ঘটনাবলী অনুষ্ঠানের মধ্যে আমরা গত পর্বে হযরত মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনি যে তার স্ত্রীকে নিয়ে মাদায়নবাসীর এলাকা থেকে রওনা দিয়ে তিনি মিশরের দিকে যাচ্ছেন এবং পথের মধ্যে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছিল, খুব শীতের সময় ছিল, তাই তিনি আগুনের খুঁজে তুর পাহাড়ের অর্থাৎ তুর পর্বতে আগুন দেখেছিলেন এবং ওইখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে ওইখানে যে আগুন দেখেছিলেন আসলে সেটা আগুন ছিল না, বরঞ্চ সেটা আল্লাহ তাআলার নূর ছিল যেটি একটি গাছের উপর আগুনের ন্যায় জ্বলছিল। তো হযরত মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জায়গায় আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন এবং তিনি কথা বলার মধ্যে ওই সময় আল্লাহ তাআলা হযরত মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে কয়েকটি মুজিজা দান করেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যে হযরত মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনাকে যে আল্লাহ তাআলা দুইটি মুজিজা দান করেছিলেন যেটা সম্পর্কে আমি আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে, তো এই মুজিজা সম্পর্কিত কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা প্রথমত মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন যে হে মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার হাতে যে লাঠি রয়েছে, আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা হয়তো গত অনুষ্ঠানের মধ্যে লাঠি সম্পর্কেও শ্রবণ করেছিলাম, আসলে প্রথমে আপনাদেরকে ওই লাঠির কি নাম ছিল সে সম্পর্কে কুরআনে মজিদের সুরা নামাল ও সুরা কাসাসে এসেছে যে জান্নুন, তার নাম ছিল জান্নুন অর্থাৎ ছোট, জান্নুনের অর্থ বোঝায় তথা ছোট, সরু ও দ্রুতগামী সাপ বোঝায়। সুরা আরাফে এসেছে সুবানুন তথা মোটা ও বৃহৎ অজগর সাপ, তবে সুরা তাহা হায়াতুন বলা হয়েছে যা ছোট বড় সব ধরনের সাপকে বোঝায়। এটি স্থান ও অবস্থা ভেদে বিভিন্ন রূপ ধারণ করত বলে কুরআনের ভাষায়ও ভিন্নতা এসেছে। হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কুরআনের এক আয়াতের মধ্যে এক সুরার মধ্যে একটা নাম এটা এসেছে, অপর সুরার মধ্যে আরেকটি নাম এসেছে, এটার কারণটা কি? তো এটা বলা হচ্ছে, উলামায়ে কেরামরা বলেন যে ওই সাপটা স্থান ভেদে অবস্থা ভেদে বিভিন্ন আকার ধারণ করত, তাই ওই সাপেরও আপনার নামও বিভিন্ন কোরআনের আয়াতের মধ্যে ভিন্ন এসেছে। তো এইরকম প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা হযরত মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আদেশ দিলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি আপনার যে হাতে যে লাঠি রয়েছে এই লাঠিকে আপনি মাটিতে আল্লাহ তাআলার নাম ধরে আল্লাহ তাআলার নির্দেশে ছেড়ে দেওয়ার জন্য বললেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার আদেশে ওই লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দিলেন। মাটির মধ্যে ছাড়ার সাথে সাথে ওই লাঠিটি একটি সাপে পরিণত হয়ে গেল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথমে এটা দেখে ভয় পেয়ে গেলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন হে মূসা আপনি ভয় পেয়েন না, ওই সাপটা ধরার জন্য বললেন। তখন সাথে সাথে আল্লাহ তাআলা বললেন যে তুমি সাপটার ধরার সাথে সাথে ওই সাপটা আবারও লাঠিতে পরিণত হয়ে যাবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর আদেশে ওই সাপটা ধরলেন, সাথে সাথে দেখা গেল ওই সাপটাও আবার আগের মতো লাঠিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ব্যাপারে দ্বিতীয় যে মুজিজা রয়েছে সে ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে দ্বিতীয় মুজিজা প্রকাশের উদ্দেশ্যে আল্লাহ তাআলা হযরত মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন হে মূসা আপনি আপনার হাতটা বগলের মধ্যে রাখুন। তখন মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথাটা শুনে তখন তিনিও একেবারে হাতটা বগলের মধ্যে রাখলেন। যখন হাতটা বগলের মধ্যে রাখলেন তখন দেখা গেল ওই হাতটা বগলের নিচে রাখার পরে বগল থেকে যখন বের করলেন তখন ওই হাতটা থেকে সূর্যের ন্যায় উজ্জ্বল ও আলো জলমল করতে করতে নূরের বিচ্ছুরণ হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে বলেন যে হযরত মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাত থেকে দিবা রাত্রি সূর্যের ন্যায় আলো বিচ্ছুরণ হতো। মানে দর্শক শ্রোতা, যে জায়গায় সাধারণ একটি হাত আর সাধারণ হাতটি কার হাত? একজন নবীর হাত। ওই নবীর হাত যখন আল্লাহ তাআলার আদেশে বগলে রাখলেন, ওই বগল থেকে এমন আলো বিচ্ছুরণ হচ্ছে যেটার ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই হাত থেকে এমন আলো বিচ্ছুরণ হতো যে আলো সূর্যের থেকে যেরকম আলো বিচ্ছুরণ হয় ঠিক তেমনই সাধারণ ওই আল্লাহ তাআলার নবীর হাত থেকে আলো বিচ্ছুরণ হতো। মাদানের সিনে দর্শক শ্রোতা, এখান থেকে আরেকটি বিষয় আমাদের লক্ষণীয় যে হযরত সাইয়্যিদানা মূসা আল নবিনা আলাইহিস সালাতু ওয়াসালাম ইনি যদি আল্লাহ তাআলার প্রদত্তে তার হাতের নূরের এত তজল্লি এত শান হই থাকে, তাহলে ওই নবীর যিনি সরদার আমাদের নূরানি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাহলে ইনার নূরের কেমন শান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সে সৌভাগ্য নসিব করুক এবং ওই নূরানি নবী যেভাবে চায় সেভাবে আমাদের জীবন অতিবাহিত করার সে সৌভাগ্য নসিব করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এরপরে আল্লাহ তাআলা মূসা আল নবী না আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দুটি মুজিজা দান করার পর বললেন, হে মূসা, তুমি এখন ফিরাউন ও তার পরিষদ বর্গের নিকট যাও, সে বড় উদ্যত হয়ে গিয়েছে, তাকে এবং তার সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করো। তখন মূসা আল নবী না আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট পাঁচটি আবেদন করলেন। জি হ্যাঁ, আসুন আমরা শ্রবণ করে নিই ওই পাঁচটি আবেদন কি ছিল। এক নম্বর আবেদন ছিল, তিনি বললেন, হে পরওয়ার দিগার, আমার বক্ষ উন্মোচন ও প্রশস্ত করে দিন, যাতে নবুয়তের বার ও ওহির জ্ঞান বহন করতে পারি। দ্বিতীয় আবেদন ছিল এইরকম, যে আমার কাজকে আমার জন্য সহজ করে দিন, কারণ নবুয়তের দায়িত্ব অনেক কঠিন ও ভারী, আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেয়া না হলে এই দায়িত্ব পালন করা থেকে নিজের পক্ষে সম্ভব নয়। তৃতীয় আবেদন করেছিল এইরকম, যে আমার জিহ্বার জড়তা দূর করে দিন। চতুর্থ আবেদন ছিল, সেটা হচ্ছে আমার পরিবার বর্গ থেকে আমার জন্য উজির নিয়োগ করে দিন। এতে তিনি প্রথমে নিজের পরিবার থেকে অনির্দিষ্টভাবে একজন উজির চেয়েছেন, পরক্ষণে তিনি নির্দিষ্ট করে তার বড় ভাই হযরত হারুন আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে উজির বানাতে চান, যেন তিনি তার কাজে সাহায্য করেন। তাছাড়া হযরত হারুন আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সম্পর্কে মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, তিনি অর্থাৎ হারুন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আমার চেয়ে অধিক বিশুদ্ধ বাসী। তাই মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হারুন আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে উজির নিয়োগ দিতে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। পঞ্চম যেটি আবেদন ছিল, সে সম্পর্কে বলা হচ্ছে, আর তাকে আমার কাজে অংশীদার করুন, অর্থাৎ তাকেও নবুয়াত দান করুন। অর্থাৎ হযরত হারুন আল নবী না আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে নবুয়াত দান করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলেন। বলা হচ্ছে যেন, অর্থাৎ হারুন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, যেন তিনি আমার সাথে একযোগে নবুয়তের দায়িত্ব পালন করে আমাকে সহযোগিতা করতে পারেন। এই পাঁচটি আবেদন শেষ হলে আল্লাহ তাআলা তার আবেদন কবুল হওয়ার সুসংবাদ প্রদান করে বললেন, হে মূসা, তোমার সব আবেদন তোমাকে প্রদান করা হয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম যে হযরত মূসা আলা নবী না আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে কি পাঁচটি আবেদন করেছিল এবং এই পাঁচটি আবেদনও আল্লাহ তাআলা কবুল করেছিলেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এরপরে হযরত হারুন আলা নবী না আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এর কাছে মূসা আলা নবী না আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তার স্ত্রীকে নিয়ে গিয়েছিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হারুন আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে সব ঘটনা যে মাদায়ানবাসীর মধ্যে ঘটেছিল এবং তার স্ত্রীকে যে বিবাহ করেছে, তার স্ত্রী রয়েছে, এসবগুলো ঘটনা হারুন আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে খুলে বললেন এবং হারুন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মূসা আলা নবী না আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে নিয়ে তাদের ঘরে গেল এবং পরিবারের সবাইকে এই পুরো ঘটনা সবগুলো বললেন। এবং এরপর তারা কি করলেন, সে ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে হযরত মূসা আলা নবী না আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এবং হযরত হারুন আলা নবী না আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে ফেরাউনের দরবারে গিয়ে সরাসরি তাকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করার মনস্থির করলেন, কারণ এটাই হলো নবী রাসূলগণের প্রথম ও প্রধান দায়িত্ব। আর ফেরাউন নাউজুবিল্লাহ সে নিজেকে পালনকর্তা মনে করত। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এবং হারুন আলা নবী না আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফেরাউনের মহলের মধ্যে পৌঁছে তারা আল্লাহর নির্দেশ মতে নির্ভয়ে অত্যন্ত ভদ্রতা ও সহনশীলতার সহিত প্রথমত নিজেদের নবুয়ত প্রাপ্তির কথা বললেন। সাথে সাথে খোদা প্রদত্ত বিস্ময়কর দুটি মুজিজার কথাও তারা উল্লেখ করেন। দ্বিতীয়ত, বনি ইসরাইল যাদেরকে সে দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে আর দাসত্বের শিকলে আবদ্ধ করে রেখেছে, তিনি তাদের মুক্তি চেয়েছেন। অর্থাৎ মূসা আলাইহিস সালাম, অর্থাৎ বনি ইসরাইল তাদেরকে যে ফেরাউন বিভিন্ন দাসত্ব বিভিন্ন নির্যাতনের মধ্যে লিপ্ত করে রেখেছিল, তাদেরকে মুক্তি করার জন্য এ আবেদনটা ফেরাউনের কাছে প্রথমে করেছিল। কারণ বান্দার দাসত্বের শিকলে আবদ্ধ হওয়া আল্লাহর দাসত্বের অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রথমে তিনি ফেরাউনকে তাওহীদের দাওয়াত না দিয়ে নিজের রেসালতের দাবি করার কারণ হলো, ইতিপূর্বে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছিলেন, তো ফেরাউন পরিবারের ইহসান তার উপর ছিল, তাই এই কারণেই তিনি প্রথমত রিসালাতের কথা ফেরাউনকে বলেছিল। ফেরাউনও তাকে সাধারণ লোক মনে করে কথা বাদ দেওয়ার মতো একটা সে ভাব দেখালো, একটা সম্ভাবনা দেখালো, তাই তিনি প্রথমে নিজের নতুন পরিচয় তুলে ধরেন। তাছাড়া তাওহীদের দাওয়াত রেসালাতের মধ্যে নিহিত আছে, কেননা রিসালাতকে স্বীকার করার মাধ্যমে যদি তাওহীদ স্বীকার করা হয় তবেই তা গ্রহণযোগ্য, অন্যথায় তা প্রত্যাখ্যানযোগ্য। প্রিয় ইসলামী ভাই এবং মাদানের চ্যানেল দর্শক শ্রোতা, হযরত মূসা আলাইহিস সালামের দাবি ও দাওয়াত শ্রবণে ফেরাউন সে তাদের এত সুন্দর করে মহব্বত সহকারে এবং সহনশীলতার সাথে যে দাওয়াত দিল এটা সে গ্রহণ না করে বরঞ্চ সে রাগান্বিত হয়ে গেল। নাউজুবিল্লাহ, সে রাগান্বিত হয়ে মূসা আলাইহিনা আলহিস সালাতু আসসালামের উপর তার অবদানের কথা, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু আসসালামকে যে সে লালন পালন করেছে এগুলা সে উসিলা দিচ্ছিল, এবং মিশরি কিপ্তি হত্যার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তাকে এ কাজ থেকে বিরত রাখার চেষ্টা চালায় এবং মিশরি কিপ্তি হত্যার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তাকে এ কাজ অর্থাৎ নেকির কাজ থেকে বিরত রাখার চেষ্টা চালায়। যেমন সুচতুর প্রতিপক্ষ সাধারণত যখন আসল বিষয়ের উত্তর দিতে অক্ষম হয় তখন তারা অপর পক্ষের দুর্বলতা খুঁজে বেড়ায়। এই কারণেও ফেরাউনও মূসা আলাইহিসসালামের আগে যে একটা মিথ্যা দোষ দিয়েছিল মূসা আলাইহিসসালামের উপর, সে ফেরাউন এটাকে উসিলা বানাচ্ছিল। এরপর তা বর্ণনা করে যাতে জনমনে তার বাপমূর্তি ক্ষুণ্ণ হয় আর লজ্জিত হয়ে দাবি পরিত্যাগ করে চলে যায়, এই ঘটনাগুলা ফেরাউন বলেছিল। কিন্তু মূসা আলাইহিসসালাম নির্বিঘ্নে এসব কথা বলে গেলেন এবং তিনি বললেন যে আমি আমার একজনের কারণে কি পুরো বনী ইসরাইল যে এত একটা সম্প্রদায় এই সম্প্রদায়ের তুমি গোলাম বানিয়ে রাখবে, এটা তো তাদের উপর অন্যায় ও জুলুম হয়ে যাবে। তো মূসা আলাইহিসসালাম এই কথাগুলো যখন ফেরাউনকে বলল, ফেরাউন এই কথাগুলোর কোনো গুরুত্ব না দিয়ে সে বরং আরো বিভিন্ন উসিলা সে তালাশ করা শুরু করে দিল। হযরত মূসা আলাইহিসসালামের যুক্তিপূর্ণ বক্তব্যের কোনো উত্তর দিতে সে সক্ষম না হয়ে ফেরাউন বলল, হে আমার পরিষদ বর্গ, আমি তো আমাকে ব্যতীত তোমাদের অন্য কোনো খোদা দেখছি না, অথচ মূসা বলছে আমি ব্যতীত আমার এবং তোমাদের নাকি অন্য একজন পালনকর্তা রয়েছে। উপস্থিত লোকদের বোকা বানিয়ে প্রসঙ্গ পরিবর্তনের উদ্দেশ্যে ফেরাউন তার পরামর্শদাতা উজির হামানকে বলল, হে হামান, তুমি ঈদপুরে আমার জন্য একটি সুউচ্চ প্রসাদ নির্মাণ করো, যাতে উঠে আমি মূসার উপাসকে যে মূসা যে বলছে তার একজন পালনকর্তা রয়েছে, এ পুরো দুনিয়া সৃষ্টিকারী একজন সৃষ্টিকর্তা রয়েছে, তখন ফেরাউন বলল যে আমি তাকে দেখতে চাই, ঈদ দিয়ে পুরো একটা প্রাসাদ বানাও, অনেক বড় করে একটা প্রাসাদ সৃষ্টি করো, যে প্রাসাদের উপরে গিয়ে আমি ওই সৃষ্টিকর্তাকে দেখব, বস্তুত আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি। ফেরাউন এ কথাগুলা তার পরিষদ বর্গের সামনে উপস্থাপন করলো। তো ফেরাউন সে অহংকার ও দাম্ভিকতায় বশীভূত হয়ে নিবুর্দ্ধিতা ও বোকামি সুলভ কাজ করতে লাগলো, এই যে একটা প্রাসাদ নির্মাণ করার জন্য বলল। তো সে তার উজির হামানকে কাঁচা ইট পুড়ে শক্ত করে একেবারে গগনচুম্বী সুউচ্চ প্রাসাদ নির্মাণ করতে আদেশ দেয়, যাতে তাতে আরোহণ করে মূসা আলাইহিসসালামের কোদাকে দেখতে পায়। ইতিপূর্বে পাকা ইটের কোনো প্রচলন ছিল না, হয়তো আমাদের মনের অনেকের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জানার সৌভাগ্য হচ্ছে যে হয়তো বিভিন্ন বিল্ডিং ইট দিয়ে বানানো হচ্ছে, হয়তোবা তারপরে বিভিন্ন অন্যান্য স্ট্রাকচারাল হয়তো অন্যান্য প্রযুক্তিগত বিভিন্ন উন্নতি হচ্ছে বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে, কিন্তু যে মাটি পুরে ইট বানানো হয় এটা প্রথম ফেরাউনে সেই এই মাটি পুরে ইট দিয়ে বিল্ডিং প্রাসাদ নির্মাণ করেছিল। তো যখন সে আদেশ দিল সে ব্যাপারে ঐতিহাসিক রেওয়ায়েতে বর্ণিত আছে যে হামান এই প্রাসাদ নির্মাণের জন্য 50,000 রাজমিস্ত্রি জোগাড় করেছিল। মজুর, কাঠ ও লোহার কাজ যারা করত তাদের সংখ্যা ছিল তার চাইতে আরো বেশি। এমনকি হামান এই বিশাল প্রাসাদ নির্মাণ করলো যে ততকালে এত উঁচু প্রাসাদ আর কোথাও ছিল না। তো মানুষ এই যে জিদের বসে, অর্থাৎ ফেরাউন সে রাগের বসে একটা যে বোকামের মতো কাজ, যে এত বড় একটা সে প্রাসাদ নির্মাণ করবে, এই প্রাসাদ নির্মাণের জন্য আরো কত কিছু না সে জোগাড় করছে, কত 50,000 রাজমিস্ত্রি জোগাড় করলো, কত সম্পদ সে ব্যয় করলো, এ শুধুমাত্র এই রাগের বসে সে যে একটা বিল্ডিং নির্মাণ করবে। এই ব্যাপারে বলা হচ্ছে সে মানুষ যে জিদের বসে অনেক সময় হাস্যকর কাজ করে ফেলে সেটা ফেরাউন থেকে শিক্ষা নেওয়া দরকার। সে মূসা নবী আলাইহিস সালামের উপর রাগ করে তার খোদাকে হত্যা করার দৃঢ় সংকল্প করলো, কারণ সে মনে করেছিল মূসা আলাইহিস সালামের খোদাকে শেষ করতে পারলেই সব শেষ হয়ে যাবে। তো সে আরো মনে করেছিল খোদা রক্ত মাংসের তৈরি, নাউজুবিল্লাহ, তাকে তীর নিক্ষেপ করে হত্যা করা যাবে। তাই তীর কামান নিয়ে সে সুউচ্চ প্রাসাদে আরোহণ করে উপরে আকাশের দিকে তীর নিক্ষেপ করলো। এমনকি সে আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য, মানে তার ধারণা ছিল হয়তো আল্লাহ তাআলা কোন নাউজুবিল্লাহ কোনো মাংস দ্বারা কোনো হাড় দ্বারা তৈরি, তাই সে এমনকি তীর নিক্ষেপ করার জন্য অনেক মানুষকে নিয়ে ওই প্রাসাদ নির্মাণ করলো। প্রাসাদ নির্মাণ করে প্রাসাদের উপরে গেল এবং তীর নিক্ষেপ করার জন্য সেই জায়গার মধ্যে উপস্থিত হলো, এবং কিতাবের মধ্যে রয়েছে ওই জায়গার মধ্যে তার সৈন্যদেরকে সে আদেশ দিল যেন আকাশের দিকে দিক নির্ণয় করে যেন তীর নিক্ষেপ করা হয়। যখন তারা ওই তীরগুলা আকাশের দিকে নিক্ষেপ করলো, তখন আল্লাহ তাআলা ফেরাউনকে তার বোকামির শাস্তি দেওয়ার জন্য, তার বোকামির একটা বোকামি রাখার জন্য তার ওই যে তীর নিক্ষেপ করেছিল ওই তীরগুলো যখন আকাশ থেকে ফিরে আসলো, তখন ওই তীরের মাথায় অর্থাৎ ওই তীরগুলা রক্ত দ্বারা পরিপূর্ণ করে দিল আল্লাহ তাআলা। যখন ওই তীরগুলো আকাশ থেকে রক্ত দ্বারা পরিপূর্ণ হয়ে মাটির মধ্যে ফেরত আসলো, তখন ফেরাউন এটা দেখে সে অনেক খুশি হয়ে গেল। তখন সে মনে করেছিল যে এই তীর খোদাকে বিদ্ধ করে ফিরে এসেছে, আর মিশরবাসীকে বলতে লাগলো, দেখো দেখো আমি মূসা আলাইহিস সালামের খোদাকে খতম করে দিয়েছি, সুতরাং এখন আমি ছাড়া আর কোনো খোদা এই দুনিয়াতে নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় পি ইসলামী বেহরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে আমি এখন কয়েকটা কথা বললাম, ফেরাউন সে প্রথমত একটি বোকামি করেছিল যে সে প্রথমে প্রাসাদ নির্মাণ করেছিল। দেখুন পি ইসলামী বেহরা, এই যে প্রাসাদ নির্মাণ করা, সে কত প্রায় 50,000 সৈন্য, 50,000 রাজমিস্ত্রি দিয়ে সে এত বড় একটা প্রাসাদ নির্মাণ করেছিল, এবং সে প্রাসাদ নির্মাণ করে এবং আল্লাহ তাআলার বিপক্ষে গিয়ে সে কাজ করতে গেল। এই যে প্রাসাদ নির্মাণ করা, এখান থেকে আমাদের একটা বিষয় আমরা আসলে এই কথাটা আমি বলতে চাই, দুনিয়াতে যার যতটুকু প্রয়োজন তার গড় বাড়ি অবশ্যই তো নির্মাণ করবে প্রয়োজন মতো, কিন্তু আজকে আমরা হয়তো বা দুনিয়াতে অনেক প্রাসাদ, অনেক গড় বাড়ি নিজের মনের ইচ্ছা অনুযায়ী, নিজের মন চাচ্ছে, নিজের মন বলছে আমি এত বড় প্রাসাদ নির্মাণ করব, নিজের মন বলছে আমি এরকম করে গড় বানাবো। হ্যাঁ, প্রয়োজন মোতাবেক ঠিক আছে, কিন্তু এই যে আমি দুনিয়াতে হয়তো বা 70-80 বছর 100 বছর বেশি তো রয়েছি, কিন্তু এরপরে যে আমার একটি গড় কবরে হবে, ওই কবরে আমি টাকার জন্য কীরকম গড় বানিয়েছি, ওই গড় যেন আমার আরামের হয়, ওই গড় যেন আমি সুখে থাকতে পারি, এর জন্য আমি কতটুকু আরামের, কতটুকু মনের সৌন্দর্য মোতাবেক গড় নির্মাণ করেছি, প্রাসাদ নির্মাণ করেছি, এর জন্য আমি হয়তো আজকে দুনিয়াতে সাধারণত একটু গরম লাগলে ভালো এসির ব্যবস্থা করি, অন্য আর অনেক কিছু ব্যবস্থা করি, কিন্তু আমার যে কবর রয়েছে এর জন্য আমরা কী ব্যবস্থা করে যাচ্ছি। ওই কবরের মধ্যে যদি আমরা চাই আমাদের জন্য জান্নাতি প্রাসাদ নির্মাণ করা হোক, ওই কবরের মধ্যে যদি চাই আমরা আমাদের জন্য জান্নাতি সুখ ও শান্তি থাকুক, যেখানে যেন আমাদের শুধু কোনো কষ্টই না থাকে, তাহলে বলা হচ্ছে দুনিয়াতে যেন আমরা ন্যাক আমল করি, গুনাহ থেকে বিরত থাকি, সুন্নতের আমল করি, নবীগণ আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছে সেই পথে অনুসরণ করি, এবং আমাদের নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতের আমল আমাদেরকে দিয়েছেন সে সুন্নতের উপর আমল করি, তাহলে এর দ্বারা ইনশাআল্লাহ আমাদের কবরে আমাদের প্রাসাদ নির্মাণ করা, কবরে জান্নাতি প্রাসাদ লাভ করার সে সৌভাগ্য নসিব হবে। সাধারণত দুনিয়ার প্রাসাদ কি, দুনিয়ার প্রাসাদ থেকেও কত গুণ বেশি তার কোনো সীমা নেই। বলা হচ্ছে জান্নাতের প্রাসাদ, জান্নাত এমন হবে যা কোনো অন্তরে অনুভবও করতে পারেনি, যা কোনো মানুষের চক্ষু জীবনেও দেখেনি এবং দেখবেও না, দেখবে শুধু জান্নাতেই দেখবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি প্রসাদ নির্মাণ করার সেই নেক আমল করার সে সৌভাগ্য নসিব করুক। আচ্ছা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে সেই ফেরাউন, সে এই যে 50,000 রাজমিস্ত্রি দিয়ে তার যে প্রাসাদ নির্মাণ করেছিল, এটা এত বড় একটা বোকামি কাজ করেছিল এবং সে খোদাকে তীর নিক্ষেপ করে মারার জন্য সে যে রাজি হচ্ছিল, নাউজুবিল্লাহ, এই যে এত বড় একটা বোকামি কাজ, এটা সে করেছিল আসলে রাগের বশীভূত হয়ে। এবং সে এই যে রাগের বশীভূত হওয়া, প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে হয়তো আমরাও আমাদের সমাজের মধ্যে আমরা নিজেরাও হয়তো অনেক সময় এটা প্র্যাকটিক্যালি দেখতে পাই যে যখন আমাদের রাগ চলে আসে তখন আমরা কতগুলা কত যে গুনাহের কাজ কত কি করে ফেলি আমরা নিজেরাও জানি না। এই যে রাগ, এটা মুসলমানকে বলা হচ্ছে বিভিন্ন গুনাহের মূল। একটা রাগের দ্বারা মানুষের আরো বিভিন্ন ধরনের গুনাহের পথ খুলে যায়। এমনকি বলা হচ্ছে শয়তান সে বলে যে একজন ব্যক্তি যদি সে অনেক ইবাদত গুজার হয়, সে যদি শত বছর ইবাদত গুজারিও হয় না, তার মনের মধ্যে যদি রাগকে কন্ট্রোল করার এটা ক্ষমতা না থাকে, তাহলে আমি তার উপর নারাজ হই না। কারণ তার মনের মধ্যে যখন সামান্য রাগ চলে আসবে, আর ওই রাগের মাথায় আমি তাকে এমন একটি কুফরিমূলক বাক্য বলিয়ে দিব যে কুফরিমূলক বাক্য বলার কারণে তার পূর্ববর্তী সকল আমল বরবাদ হয়ে যাবে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, রাগকে আমাদের কন্ট্রোল, অর্থাৎ যেন একে আমরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসি। কেননা রাগ যেটা যার মনের মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, আপনি দেখবেন তার সাথে হয়তো বা কোনো মানুষের একটা ভালো সম্পর্কও থাকে না, সে হয়তো বা কথায় কথায় রেগে যায়। এবং কিতাবের মধ্যে রয়েছে রাগ করা হারাম, এবং রাগ এটা মানুষকে জাহান্নামের দরজায় পৌঁছিয়ে দিতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রাগ করা থেকে বাঁচার সে সৌভাগ্য দান করুক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে বিতর্কে পরাজিত হয়ে ফেরাউন ধমকি দিয়ে বলল, হে মূসা, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে খোদা বলে স্বীকার করো। তখন ফেরাউন বলল, আমি তোমাকে বন্দীদের অন্তর্ভুক্ত করে দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, যদি আমি তোমার নিকট কোনো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসি, অর্থাৎ যদি আমি আমার সপক্ষে কোনো মুজিজা প্রমাণস্বরূপ তোমার সামনে পেশ করি যা দেখে তোমার সন্দেহ দূরীভূত হয়ে যাবে, তাহলে কি তুমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে? তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপর হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সামনে এই দুই মুজিজা প্রকাশ করলেন, অর্থাৎ লাঠিটি যখন মাটিতে রাখলেন, তখন ওই লাঠিটি একটা বড় বিশাল সাপে পরিণত হয়ে গেল। তখন ফেরাউন এই এত বড় সাপ দেখে সে ভয় পেয়ে গেল। এখন সে কিভাবে মূসা আলাইহিসাল্লাতুয়াসাল্লামকে, তার যে বংশ রয়েছে এবং যে মিশরবাসী রয়েছে, তাদের কাছে কিভাবে তাকে খারাপ করা যায়, সে পন্থা বের করলো এরকম যে তাদেরকে বলল, এই মিশরবাসী, তোমরা কি দেখেছ যে মূসা আলাইহিসাল্লাতুয়াসাল্লাম সে এখন জাদু দেখাচ্ছে তোমাদেরকে, যেন তোমাদেরকে সে ভুল পথে নিতে পারে। এইভাবে বলে সে তার যারা জনসংখ্যা ছিল, তার দেশের যারা মানুষজন ছিল, তাদেরকে সে মিথ্যা বলে এইভাবে মূসা আলাইহিসাল্লাতুয়াসাল্লাম জাদু দেখাচ্ছে এই কথাগুলো বলে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। তার দেশের লোকেরা, তার সমাজের লোকেরা বলল, ঠিক আছে, যখন মূসা আলাইহিসাল্লাতুয়াসাল্লাম জাদু দেখাচ্ছে, তাহলে আমরা আমাদের দেশের যারা বড় বড় জাদুঘর রয়েছে তাদের সবাইকে আমরা একত্রিত করব এবং মূসা আলাইহিসাল্লাতুয়াসাল্লামের সাথে প্রতিযোগিতা দিব। তো এটা বলে মূসা আলাইহিসাল্লাতুয়াসাল্লাম তখন তিনি চিন্তিত হলেন এবং তিনি চিন্তা করে বললেন যে হ্যাঁ, ঠিক আছে, তাদের তোমরা তোমাদের বড় বড় জাদুঘর সবাইকে ডাকো, আমি প্রতিযোগিতার জন্য রাজি রয়েছি। তো তারা সবাই একটি ডেট, একটা দিন নির্ধারণ করলেন এবং দিন নির্ধারণ করলে যেন ওই প্রতিযোগিতা যেন হয়, মানে এক তো মূসা আলাইহিসাল্লাতুয়াসাল্লামের মুজিজার সাথে এবং অপরদিকে যারা মিশরবাসী যারা একেবারে অনেক উঁচু লেভেলের জাদুঘর ছিল তাদের সাথে এখন প্রতিযোগিতা হবে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে প্রতিযোগিতার ব্যাপারে আসলে আমাদের অনুষ্ঠান ও সময় সংক্ষেপ, তো আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে হয়তো বা সে প্রতিযোগিতা সম্পর্কিত, ওই প্রতিযোগিতার মধ্যে কি ঘটেছিল, ওই প্রতিযোগিতার মধ্যে কে জয়লাভ করেছিল এবং ওই প্রতিযোগিতাটা কি ধরনের ছিল এবং ওই প্রতিযোগিতাটার পরে কি ঘটেছিল, এরপরে আর অনেক বর্ণনা রয়েছে। আমাদের অনুষ্ঠানে আজকে প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, হয়তো বা আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে সব কথা বলার সৌভাগ্য হচ্ছে না। তো আপনাদেরকে দাওয়াত দিব, আপনারাও মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন এবং আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আগের থেকে মাদানী অনুরোধ রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। তার আগে বলে দিচ্ছি, আজকের অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইনি যে ফেরাউনকে নেকির দাওয়াত দিয়েছিল এবং সে তা প্রত্যাখ্যান করেছিল, এবং সে ফেরাউনও বিভিন্ন একেবারে রাগের মাথায় অনেক হাস্যকর কাজ করেছিল, বিল্ডিং প্রাসাদ নির্মাণ করলো, প্রথম সে মাটিকে পুরো ইট দিয়ে একটা বড় প্রাসাদ নির্মাণ করেছিল, এবং সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ রাগের সম্পর্কে মাদানীপুর শ্রবণ করেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে রাগ থেকে বাঁচার এবং আজকের অনুষ্ঠানের মধ্যে যা কিছু শ্রবণ করেছি তার উপর আমল করার সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।